जय निताय, जय गुरु, जय श्री राधे। আমরা শ্রী শ্রী দামোদর ব্রত উপলক্ষে নিত্য প্রতি শ্রবণ করে আসছি শ্রী শ্রীল সনাতন গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃত। আমরা নিত্য প্রতি গিরিরাজজিকে শ্রবণ করিয়ে থাকি প্রতি বছর, এমনই হয়। দেখুন, দেবশ্রী নারদ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে খুঁজলেন যে কে শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু বড় বড় উচ্চ কোটির সিদ্ধ নেতার মহাত্মাগণ তারা কেউ বললেন না যে তিনি ভগবানের প্রিয় অথবা ভগবানের বিশেষ ভক্ত, এ কথা কেউ বলতে পারলেন। এটা বৈষ্ণবদের দীনতা, দৈন্য। অথচ তারা অনেক উদ্ধরে তার মহাত্মা, তারা বলছে না না, আমরা তো বৈষ্ণব হতে পারিনি আর প্রভুর প্রিয় পাত্রও হতে পারি। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বৈষ্ণবদের দীনতাই হচ্ছে একমাত্র অলঙ্কার। অন্তিমে উদ্ধবজির নিকটে যাদবেন্দ্রেও ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় উদ্ধবজি, সেই উদ্ধবজি নারদকে বললেন, হে মহামুনি, আমি প্রভুর প্রিয় এই অভিমান আমার কাছে বহুদিন ধরেছি, কিন্তু ভগবান তিনি যখন আমাকে ব্রজে ব্রজ গোপীদের কাছে পাঠিয়েছিলেন, আমি তখন দেখলাম যে আমার যে ভক্তি, তো সেই ভক্তির কোনো মূল্যই নেই গোপীদের কাছে। গোপীরা এত উচ্চ মার্গের, সেজন্য উদ্ধবজি যখন ব্রজ থেকে মথুরায় ফিরে আসছেন তখন গোপীদের চরণ রেণুকে বন্দনা করেছিলেন, বন্দে নন্দ গোপ স্ত্রীণাম পাদ রেণুম বিষ্ণস যশাং হরি কথোদগীতম পুনাতি ভুবনত্রয়ম। উদ্ধবজি একেবারে অন্তিমে গিয়ে গোপীদের চরণ রেণুকে বন্দনা করেছে। নারদজিকে বলছে, হে মহামুনি, আমার মধ্যে এই ভাব ছিল যে আমি শ্রেষ্ঠ ভক্ত, আমি প্রভুর অতি প্রিয় পাত্র, কিন্তু না, আমি যখন প্রভুর কৃপাতে ব্রজমণ্ডলে গেলাম সেখানে গিয়ে আমি বুঝতে পারলাম যে গোপীদের ভক্তির গাঢ়তা গভীরতা কত বেশি, যা ভাষায় বর্ণনা হয়। এই সমস্ত প্রসঙ্গ আমরা কয়েকদিন যাব শ্রবণ করে আসছি। উদ্ধবজি পরিষ্কার ভাবে বললেন, গোপীগণের থেকে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ নেই। এই সমস্ত কথা শ্রবণ করে ভগবান তিনি অন্তর্দশা প্রাপ্ত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে চেতন ফেরানোর জন্য, চৈতন্য ফেরানোর জন্য অজ্ঞান হয়ে গেছে, রৈবত পর্বতে ব্রহ্মাজির আদেশে বিশ্বকর্মার দ্বারা তৈরি এক নব বৃন্দাবন। সেই নব বৃন্দাবন অনেক অনেক সুন্দর। সেখানে মা যশোদা, নন্দ বাবা, উপানন্দ আদি আদি সমস্ত গোপেদের অতি দিব্য মণিময় বস্তু দিয়ে, দ্রব্য দিয়ে তাদের প্রতিকৃতি অর্থাৎ মূর্তি তৈরি করেছে। সেই প্রকার সমস্ত গাভী, বন্য জীব জন্তু পক্ষীকেও বিশ্বকর্মা সুন্দরভাবে তৈরি করে নব বৃন্দাবন তৈরি করেছে। ভগবানকে যখন নিয়ে গেলেন সেখানে অনেক কষ্টে বলদের তুলে ধরে প্রভুকে নিজের কোলে বসিয়ে যখন ব্রজের কথা বলতে লাগলেন, কানাই তুমি ওঠো, দেখো তোমার সেই ব্রজভূমিতে তোমার সখারা, তারা তোমার জন্য অপেক্ষা করছে। ভগবান তিনি দেখছেন সত্য সত্যই তো, রাজবেশ আর নেই, প্রভুকে গোপ বেশ প্রদান করেছে। প্রভু নিজেও বুঝতে পারলেন একেবারে অন্তিমে গিয়ে কি দেখছেন না, বিশাল সমুদ্র, সমুদ্রকে যমুনা মনে করতে লাগলো, কিন্তু আমার সেই বৃন্দাবনের যমুনা। সমস্ত সখাদের ডাকছেন, হে সুবল, হে অর্জুন, হে কবির, সখাদের নাম, এসো এসো তোমরা এসো, আমরা প্রত্যেকে এই সুশীতল যমুনার জলে স্নান করে ক্লান্ত দূর করি। অকস্মাৎ ভগবান কি দেখছেন, অনতি দূরে সমুদ্রের মধ্যে একটি দিব্য পুরী, সেটার নাম হচ্ছে দ্বারকাপুর। প্রভুর তখনও পূর্ণরূপে বাহ্যিক জ্ঞান ফিরে আসে, প্রভু বলদেবকে বলছেন, বলাই দাদা এত বড় দিব্য পুরীটি কার, আমার বৃন্দাবন তো এইরকম কোন প্রাসাদ নেই, তবে এই বৃন্দাবনে এই যমুনার মধ্যে এত বিশাল এক প্রাসাদ পুরী, কি ব্যাপার বল। বলদেব তিনি বলছেন, হে প্রভু, হে বৈকুণ্ঠেশ্বর, আপনি আত্ম অনুসন্ধান করুন, অর্থাৎ নিজেকে নিজে জানুন আপনি কে। ভগবান তখন বুঝতে পারলেন, না না, আমি তো আমার দ্বারকাপুরীর অভ্যন্তরে ছিলাম, আমি স্বপ্ন দেখছিলাম, গোপীদের স্বপ্ন, ব্রজবাসীদের স্বপ্ন, তারপরে তো আমি এই গোপীদের কথা শ্রবণ করতে করতে আমার কি যেন হয়েছে। বলদেব তখন বললেন, হে ভগবান, আপনার এই গোপীদের কথা শ্রবণ করে আপনি মোহিত হয়ে গিয়ে অন্তর্দশায় চলে গিয়েছিলেন, আপনাকে জ্ঞান প্রাণের জন্য আমরা অনেক চেষ্টা করি কিন্তু তাতে আমরা সফলতা লাভ করতে পারিনি, ব্রহ্মাজি এসে গরুকে বললেন যে তোমার প্রভুকে এবং ভগবান বলদেবকে রৈবতক পর্বতে আমি বৃন্দাবন তৈরি করে রেখেছি, নব বৃন্দাবন, সেখানে নিয়ে যাও, তাকে সুন্দরভাবে গোপ বেশে তৈরি করে দাও। মা রোহিণী দেবী তিনিও ছিলেন সাক্ষাতে, আর যশোমতী তার একটি পাথরের মূর্তি বানানো হয়েছিল, হাতের মধ্যে অনেক সুন্দর সুন্দর ভোজ্য পদার্থ প্রভুকে দিচ্ছে। প্রভু তখনও তুমি বুঝতে পারোনি, তুমি রোহিণী মাকে জিজ্ঞাসা করছিলে যে মা আমার মায়ের চক্ষুর পলক তো পড়ছে। রোহিণী দেবী তিনি বললেন, কানাই তুমি অধিক দেরিতে নিদ্রা থেকে ওঠার কারণে তোমার মা ভাবছে তোমার বোধহয় শরীর খারাপ হয়েছে, সেই চিন্তায় চিন্তায় সে স্তম্ভিত হয়ে গেছে, তুমি যা কিছু বলবে আমার সাথে বল। তাহলে ভগবান গোপীদের চিন্তা করে এমন ভাবে বিভাবিত হয়ে গিয়েছিলেন, ভগবানের অন্তর্দশা প্রাপ্ত হয়েছিল। তাহলে ভগবানের কাছে ভক্ত কত প্রিয়, ভগবানের কাছে ভক্ত কত প্রিয় এটা প্রভু নিজেও বলতে পারেন। না পারায়ে অহম নিরবত সংযুতম, ব্রহ্মাজিকে বলেছিলেন হে ব্রহ্মণ্যদেব, আমি এই গোপীদের ঋণ কোনো জন্মেই পরিশোধ করতে পারব না, তাই আমি গোপীদের নিকটে চির ঋণে আবদ্ধ থাকতে চাই, আমি তাদের ঋণ কখনোই কোনো অবস্থাতেই পূর্ণ করে দিতে পারব না। তাহলে ভগবান ভক্তদের কত ভালোবাসে, যা ভাষায় বর্ণনা হয়। ভগবান নিজে বলছেন আমার আত্মা থেকে উৎপন্ন ব্রহ্মা, আমার অংশের থেকে উৎপন্ন মহাদেব, এমনকি আমার বামাঙ্গ থেকে উৎপন্না মা লক্ষ্মী দেবী, এমনকি আমার আত্মা আমার কাছে যত প্রিয় নয় তার থেকে বেশি প্রিয় আমার ভক্ত। সেই গোপীদের কথা শ্রবণ করতে করতে তিনি অন্তর্দশায় চলে গিয়েছিলেন, অনেক কষ্ট করে জ্ঞান ফিরে বাহ্যিক চেতনায়। বলদেবের মুখ থেকে যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত ইতিবৃত্ত শ্রবণ করলেন, তখন তার কিঞ্চিত লজ্জা হতে লাগলো, প্রভু মাথাটা নিচু করে দিল। বলাই দাদা বলছেন যে দেখো, তুমি যুধিষ্ঠির আদি পাণ্ডবদিগকে রাজ্য প্রদান করেছ, কিন্তু এখনো কিছু দুষ্ট তারা বেঁচে রয়েছে, সাল্লাদ, তারা সর্বদা যুধিষ্ঠিরের অনিষ্ট করতে চায়। সুতরাং হে প্রভু, হে ভগবান, আপনি তাদের হিত করুন, মঙ্গল করুন। এবার ভগবান নিজের সত্তাতে, তিনি যে দ্বারকাধীশ ভগবান, সেই সত্তাতে সেই জ্ঞানে পর্যায়ে তিনি এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি একাকী, হে ভ্রাত, আমি একাকী ওই অনু এবং সাল্লাদিকে বধ করব, এতে তুমি কোনো সন্দেহ মনে করো না, আমি তাদেরকে অতি অবশ্যই বধ করব। গরুড়ের পিঠে করে পুনরায় দ্বারকা প্রদেশে সকলের অলক্ষিতে, মানে কেউ যাতে দেখতে না পায় এমনভাবে আকাশ মার্গ দিয়ে চলে এলেন দ্বারকা প্রদেশ। উদ্ধবজি ভগবান শ্রীকৃষ্ণের মহিষীগণ, এটা একটা দ্বীপ সমুদ্রের মাঝে, রৈবত পর্বতের মধ্যে নববৃন্দাবন তৈরি করা হয়েছে, तो रुक्मिणी सत्यभामा आदि आदि महिषी मान के उद्धव जी व्यवस्था कर उद्धव जी तीन बसे आछेन सर्वसमक्षे माता रोहिणी देवी रुक्मिणी देवी आदि आदि अकस्मात भगवान समस्त महिषीदेर निकटे देखले सकले स्तम्भेर आड़ाले आड़ाले रयेछे केउ दूर थेके प्रभुके देखछे किन्तु सेखाने सत्यभामा छिलो ना सत्रान्तेर कन्या सत्यभामा तिनि छिलेन सर्वान्तर्यामी भगवान प्रिय उद्धवके बললেন हे उद्धव आमी बुझते पारछी एखाने सकलेई आछेन किन्तु सत्यभामाके तो देखछि ना कि ब्यापार बोलो तो आमाके परिष्कार भावे खुले बोल उद्धव जी बोलछेन हे भगवान आपनी जखन এই গোপ বেশে নব বৃন্দাবনে রৈবত পর্বতে বিচরণ করছিলেন আপনার সেই রূপ দেখে সমস্ত মহিষীগণ এমনকি কংসের মাতা পদ্মাবতী বৃদ্ধা তিনিও সেখানে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো আট জন মহিষীরা ছিলেন তাদের রূপ গুণ মহিমা কেউ কখনো বর্ণন করতে পারে তা ভগবান তিনি যখন বংশী বাদন করে গোচারণে চলেছিলেন সমস্ত কিছু পাথরের তৈরি ছিল ভগবান শ্রীকৃষ্ণের সখারা গাভী বৎসাদি জীবজন্তু সব পাথরের তৈরি এত সুন্দর এত সুনিপুণ ভাবে তৈরি করেছে যে পাথরের পাখির সামনে জীবন্ত পাখি উড়ে এসে কথা বলতে চাইছে এত সুন্দর তৈরি করেছে আর তুমি যখন বংশী বাদন করে যাচ্ছিলে তোমার মধ্যে যে আকর্ষণ সত্তা যা ভাষায় বর্ণনা করা যায় সমস্ত মহিষীগণ তোমার সেই রূপ লাবণ্য বনবেশ দর্শন করে তা পর্যন্ত মোহিত হয়ে গেছে আর এই বৃদ্ধা কংসের মাতা পদ্মাবতী তার ভাবে উদ্রেক হয়েছে কংসের মাতা কিন্তু খুব একটা সুবিধে ছিল না দুষ্ট বুদ্ধি ছিল তার মধ্যেও যখন কামদ্রেক হল ছুটে চলে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দিকে তার সঙ্গে আরো দুই চারজন মহিষীরা ভগবানের রূপে আকৃষ্ট হয়ে বলদেব তিনি তার দুই বাহুকে প্রসারিত করে সকলকে স্থগিত করলেন যেতে দিলেন না কাউকে উদ্ধবজি বলছেন সেই সময় এই দুরাত্মা কংসের মাতা পদ্মাবতী সে কি বলেছিল ওরে পুণ্যহীনে দেবকী ওরে দুর্ভাগে রুক্মিণী ওরে নিচে সত্যভামে সম্বোধন বাচ্য শব্দ ওহে হীনে জাম্ববতী প্রমুখ প্রমুখ মহিষী বৃন্দকে বলছেন দেখ শ্রীকৃষ্ণ সেই গোপীদের ভাবে বিভাবিত হয়ে গোপীদের চিন্তায় না জানি কোন রাজ্যে কোন দুনিয়াতে পৌঁছে গিয়েছে তোরা তো সব হতভাগা দেখ দেখ তোরা সেই গোপী মানে তপস্যা কর সেই গোপীগণের দাসীদের যোগ্যতাও তোদের মধ্যে নেই, সেজন্যই তো প্রভু উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তখন দেবকী মাতা তিনি ক্রুদ্ধ হয়েছে, এবার মায়েদের ঝগড়া আরম্ভ হচ্ছে। দেবকী মাতা বলছেন, ওই মূর্খে এতে আশ্চর্য কি হলো, আমি এবং বসুদেব আমরা দুজন কঠোর তপস্যা করেছিলাম, সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে এই পরব্রহ্ম ভগবান আমাদের পুত্র রূপে জন্ম নিয়েছে, আমরাও তপস্যা করেছি জন্ম জন্ম ধরে, আর আমার মনে হয় আমি আর কি তপস্যা করেছি, এই ব্রজের গোপীরা যে তপস্যা করেছে সেই তপস্যার কাছে আমাদের তপস্যা কোনো তপস্যাই নয়। সুতরাং সেই গোপীগণের দাসীদের যদি কেউ উপাসনা করে তাতে এতে কিছু যায় আসে না, রাধারানীর দাসীর দাসী তার অনেক মহিমা, তুই মূর্খা, তোর পুত্র কংস ছিল সে তো আরেক দুরাত্মা, আর তুইও দুরাচারী, সুতরাং তুই এইভাবে ব্রজের গোপীদের অবমাননা করতে পারিস। তখন রুক্মিণী দেবী বলছেন কংসের মাতাকে, হে পদ্মাবতী, তুমি একই বললে যে গোপীগণ তারা কি বনবাসিনী, তারা কি গোয়ালিনী, এই তোমার ভাবনা, তাদের চরণে ধুল প্রাপ্ত হওয়ার জন্য ব্রহ্মাদি পর্যন্ত লালাই, উদ্ধবজি পর্যন্ত লালাইত, তারা এই ব্রজে তৃণরূপে জন্ম গ্রহণ করতে চান, কেন সেই গোপীদের চরণ রেণুপনা তাদের উপরে এসে পড়লে তারা ধন্যাতি ধন্য হয়ে যাবে। ইহজগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি পর্যন্ত ব্রজে গুণ লতা হয়ে প্রভুর কাছে জন্ম প্রার্থনা করছে যে আমাদের জীবন সার্থক হয়ে যাবে। তাহলে ব্রহ্মাজি তার পথ কত ঊর্ধ্বে, সর্বত অতি তুচ্ছ, ব্রহ্মাজির পথ অনেক ঊর্ধ্বে, তিনিও এই ব্রজের ধূলিকণা প্রাপ্ত হতে চান। সুতরাং হে পদ্মাবতী, তোমার মুখে এই কথা সাজে না, আরে তোমার তো সেই গোপিনীদের চরণ ধরি বন্দনা করার মতো যোগ্যতা নেই, তোমার মধ্যে আছে ঈর্ষা ঘৃণা অসন্তুষ্ট ইত্যাদি। রুক্মিণী দেবীর কথা শ্রবণ করলেন এবং সকলে মেনে নিলেন, ভগবান তুমি তো অন্তর্দশায় গিয়েছিলেন, বাহ্যিক কোনো জ্ঞান ছিল না, উদ্ধবজিকে বলছেন আমার কি হয়েছিল সংক্ষেপে আমায় বল, আর এই সত্যভামা কেন নেই। উদ্ধবজি বলছেন, হে ভগবান, আপনার সত্যভামা এই পদ্মাবতীর কথা শ্রবণ করে তার ক্রোধ হয়েছে, মান হয়েছে, তাই সে মানার গৃহে গিয়ে রুষ্টা হয়ে শুয়ে আছে। এতে ভগবান তিনি খুব ক্রুদ্ধ হয়ে বলছেন, রুক্মিণী দেবীকে অনুমোদন করছেন, রুক্মিণী দেবীকে আজ্ঞা প্রদান করছেন, অন্য দাসদেরকেও বলছেন যাও তোমরা আমার কথা বলো। এবং তাকে এখানেই নিয়ে এসবে। এই সত্রাদিত্যের কন্যা সত্যভামা সে এক মূর্খা, তার কোনো জ্ঞান নেই। কোপ গৃহে তদানীন্তন সময়ে একটা কোপ গৃহে থাকত মানারা, রানী যদি কোনো কারণবশত অসন্তুষ্ট হন তাহলে ওই গৃহকে কেশ বিন্যস্ত করে সমস্ত অলঙ্কারাদি খুলে সেখানে রাগ করে ক্রোধ করে বিশ্রাম করেন, শুয়ে থাকেন, বসে থাকেন। দাসীগণ গিয়ে বললেন, আপনাকে প্রভু ডেকেছে, প্রভুর আজ্ঞা। সত্যভামা তিনি উঠে এলেন, স্তম্ভের আড়ালে দাঁড়িয়ে আছেন। ভগবান তার অঙ্গ সৌরভ প্রত্যেকের শরীরে কোনো না কোনো সুগন্ধ দুর্গন্ধ থাকে, তা তারা তো দেবতা, দেবতাদের থেকেও উপরে, তাদের সৌরভ শরীরে থাকে। ভগবান তিনি রুষ্ট হয়ে সত্যভামাকে অনেক কথাই বলেন। যে তুমি এই গোপীদের প্রতি তোমার এত ঈর্ষা কেন? এই গোপীরা কারা? জাওয়াল উপনিষদ বলে একটি উপনিষদ আছে, এই ব্রজের গোপীরা তারা সব বড় বড় মুনিজন ছিলেন, সিদ্ধ মুনি। কিছু দণ্ডকারণ্যের ত্রেতা যুগের মুনিরা, কিছু অন্যান্য দেবতারা, তারা লক্ষ লক্ষ বছর তপস্যা করার পর এক একটি মন্ত্রে সিদ্ধ হয়েছেন, খেয়ে না খেয়ে লক্ষ লক্ষ বছর তপস্যা করে সেই মন্ত্রে সিদ্ধি লাভ করে যখন প্রভু দর্শন দিয়েছেন, প্রভুকে স্তুতি করে প্রণাম করে যখন সন্তুষ্ট করেছেন, তখন ভগবান বলছেন, তোমরা কি চাও? বলছেন, প্রভু আমরা প্রত্যেকে যে তপস্যা করেছি তার কারণ হচ্ছে আমরা তোমার সেবিকা রূপে জন্মগ্রহণ করে ব্রজে তোমার সেবা করতে চাই। অনেকে মনে করেন এই গোয়ালিনীরা, এরা এদের কাজ কি? গাভী দহন করা, দুগ্ধ দহন করা আর এই ঘুটে দেওয়া ইত্যাদি, কিন্তু তা নয়। কারা এই গোপীরা? এগুলো যদি পূর্ণভাবে অধ্যয়ন করা যায়, সাধুগুরুর কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যদি কিঞ্চিত বোঝা যায় কারা এই গোপীরা, তখন নিজের মধ্যে এমনই এক ভাব উৎপন্ন হবে যে গোপীদের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে রোমাঞ্চ ভাব আসবে। তুমি তাদের প্রতি ঈর্ষা করছ, তাদের চরণের নখের যোগ্যতাও তোমাদের মধ্যে নেই, তারা আমাকে নিঃস্বার্থ ভালোবাসে। তোমরা তো কর্তব্যের খাতিরে আমাকে ভালোবাসো, আমি ভগবান, আমি তোমাদের স্বামী, কিন্তু তাদের সঙ্গে আমার এই সমস্ত সম্পর্কই নেই, তারা নিঃশুল্ক দাসী, তারা আমার জন্য নিজেদের গৃহ, নিজেদের পরিবার, পরিবর্গ, মাতা পিতা ইত্যাদি সকলকে ত্যাগ করে তারা বন থেকে বনান্তরে হে কৃষ্ণ হে কৃষ্ণ দর্শন দাও দর্শন দাও। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন ব্রজভূমি ছেড়ে মথুরায় এসেছিলেন, দ্বারকাদিতে করে চলে গেলেন, সেদিন থেকে অনেক হাজার হাজার গোপীরা তারা নিজেদের সমস্ত গৃহ ছেড়ে, আত্মীয় বর্গকে ছেড়ে তারা বনবাসিনী হয়ে তারা স্নান করতেন না, খেতেন না, কেবল কৃষ্ণ কথা একে অপরের মধ্যে আদান প্রদান করতেন। তব কথাম মৃতম তপ্ত জীবনম, ভগবানের কথা তারা কীর্তন করত এবং সেটাই তাদের আহার রূপে তাদের শরীর টিকে থাকত। তুমি সেই ব্রজ গোপিনীদের প্রতি, ব্রজ গোপীদের প্রতি তোমার ঈর্ষা হচ্ছে, এটা তোমার কোনো অবস্থাতেই মানায় না। এই গোপীরা, এই যে গীতাতে একটি শ্লোক আমরা পাই, মুখ্য শ্লোক, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এই সর্বধর্ম কি? সর্বধর্ম কেমন? যেমন কোন সামাজিক কার্যে সহযোগ করা, কোন গরিব ব্যক্তির কন্যার জন্য কিছু দান করা, স্বামী স্ত্রীর দিকে খেয়াল রাখা, তার কি অসুবিধা, তার কি প্রয়োজন, স্ত্রী স্বামীর প্রতি তার শ্রদ্ধা ভক্তি বিশ্বাস সেবা আদি করতে, এগুলো সবই ধর্ম। কোথাও কূপ খনন করতে হবে, সেই কূপের জন্য সহযোগ করা, ওটাও ধর্ম। ধর্ম অনেক। তো ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ এই এই ধর্মগুলিকে ত্যাগ করে যারা আমার শরণাপন্ন হন, হে অর্জুন, আমি তাদের সর্ববিধ পাপ থেকে, সর্ববিধ ঋণ থেকে তাদের উদ্ধার করে দিই। আমরা প্রত্যেকেই অনেক ঋণের ঋণ, তার মধ্যে মুখ্য তিনটি, দেব ঋণ, পিতৃঋণ আদি। তা দেব ঋণটা কেমন? আমরা যত সময়ে হাওয়া পাচ্ছি, বাতাস, যত সময়ে আমরা আলো পাচ্ছি সূর্যের থেকে, এটা দেব ঋণ। আমাদের যা কিছু ভজন হবে, যা কিছু পুণ্য হবে, তাতে কিন্তু দেবতাদেরও ভাগ দিতে হবে, অটোমেটিক চলে। ঋষি ঋণ, এই যে আমরা শাস্ত্রের থেকে জ্ঞান প্রাপ্ত হচ্ছি, তাহলে আমরা এগুলো জানছি কোথার থেকে? ঋষিদের কৃপায়। তো আমাদের কিঞ্চিত ভজনের ফল বা পুণ্যের ভাগ স্বাভাবিকভাবেই অটোমেটিকলি তাদের চলে যাবে। আর হচ্ছে পিতৃঋণ, মাতা পিতার ঋণ। মাতা পিতার মাধ্যম থেকেই আমরা ইহ জগতে এসেছি, তাহলে তাদের কাছে আমরা ঋণী, তাদেরকেও আমাদের ভজনের ভাগ দিতে হবে, সেবা করতে হবে। তো ভগবান বলছেন এই সমস্ত ধর্মকে ছেড়ে যারা আমার শরণ গ্রহণ করে, তাদের সর্ববিধ পাপ থেকে আমি মুক্ত করে দিই। এটা অনেক কঠিন কথা। একমাত্র গোপীদের ক্ষেত্রেই দেখা যায় তারাই নিজেদের সর্বধর্ম ত্যাগ করে কৃষ্ণের, শ্রীকৃষ্ণের চরণকে আশ্রয় করেছে, তাদের সামাজিকতা ছেড়েছিল। সামাজিকতা ছাড়া মানে মায়েদের ক্ষেত্রে কত অসম্মান গেল, লজ্জার কথা, তাদের লজ্জাও তাদের কাজ করল। নিজের আত্মার মতো প্রিয় পিতা মাতা বন্ধু বান্ধব তাদেরকেও পরিত্যাগ করেছে, আহার পর্যন্ত ত্যাগ করেছিল। তারা মতও না, সর্বদাই দিন রাত ২৪ ঘন্টাই তারা প্রভুর গুণগ্রাম কীর্তন করত। এই সর্বধর্ম ত্যাগ একমাত্র গোপীদের ক্ষেত্রেই সম্ভব, এছাড়া অন্য কারো দ্বারা সম্ভব হয়নি আর হবেও না। হে সত্যভামে, তোমার মধ্যে এই প্রকার ঈর্ষা ভাবকে তুমি পরিহার করো। এর পূর্বেও তুমি একবার কোপ ভবনে গিয়ে পড়েছি, ছোটখাটো বিষয়, একবার দেবর্ষি নারদ, এখানে পারিজাতের কথা বলা হয়েছে, তো দেবশ্রী নারদ একবার কি করেছেন, স্বর্গ থেকে আসছিলেন দ্বারকাতে, আসার সময় সেখান থেকে একটি পারিজাত পুষ্প তিনি সাথে করে নিয়ে এসেছেন। পারিজাত এমন একটি পুষ্প যে এখানে যদি পারিজাত পুষ্পটা থাকে তাহলে কয়েক যোজন ব্যাপী সুগন্ধ হয়ে যাবে, পুরো দ্বারকা পুরীটাই যেন মনে হচ্ছে যে না জানি কত ইত্র অর্থাৎ সেন্ট ব্যবহার করা হয়েছে, চতুর্দিকে সুগন্ধে ভরে গেছে। দেবশ্রী নারদ তিনিও সুবিধে নয়, তিনি কি করলেন, সত্যভামা ভগবান শ্রীকৃষ্ণের মহিষীদের মধ্যে একমাত্র সত্যভামাই মানিনী হয়ে পড়ে, মান হয়ে যায়, আর কারো বর্ণনা তেমন পাওয়া যায় না শাস্ত্রে। আর দেবী রুক্মিণী দেবীর তো কোনো তুলনাই হয় না, উনি লক্ষ্মী স্বরূপ, তো লক্ষ্মী ওনার কখনো রাগ হয়, সত্যভামা খুব রাগ। আর দেবশ্রী নারদ সুবিধের নয়, সেই পারিজাত পুষ্পটি চতুর্দিকে একেবারে এত সৌরভ বেরিয়েছে যে সমস্ত 16,108 জন মহিষী সব এক জায়গায় হয়েছে। নারদজি কি করলেন, সেই পুষ্পটা অনেকক্ষণ ধরে ঘোরালেন সুন্দরভাবে কায়দা করে, তা আবার কার সামনে, সত্যভামার নাকের ডগাতে দিয়ে যখন রুক্মিণী দেবী প্রণাম করছেন, দেবী রুক্মিণীকে বলে এটা না আমি তোমার জন্য এনেছি। এবারে সত্যভামার তো অবস্থা খারাপ, এই নারদ সত্যি বলে এই নারদের বুদ্ধি, আমার নাকের সামনে কতক্ষণ ধরে ফুলটা ঘোরালো পুষ্পটি, পারিজাত পুষ্পটি আমাকে না দিয়ে দিদিকে দিন। এবার তো রাগ করে সমস্ত গয়না অলঙ্কার যা ছিল ছুঁড়ে ফেলে দিয়ে এই মানাগারে গিয়ে শুয়ে থাকলেন রাগ। সমস্ত অন্যান্য মহিষীরা অন্যান্য দাসীরা তারা গিয়ে প্রবোধ দিতে লাগ, বলছেন না আমি আর এই কোপড়িয়েই থাকব না, কিছু খাবে না কিছু না, শুধু রাগ করে বসে থাকবে। তারপর ভগবান নিজে গেলে গিয়ে বলছেন হে সত্যভামে, আরে এটা তো নারদের ব্যক্তিগত ব্যাপার, সে ফুলটা কাকে দেবে না দেবে সেজন্য তো আর আমার দোষ নেই, এটা তার ব্যক্তিগত অভিরুচি, যাকে পছন্দ হবে সে তার জিনিসটা দেবে, তো তুমি এতে ক্রোধান্বিতা কেন হচ্ছে, চলো চলো চলো। বড় মুশকিলে প্রভু তাকে সমস্ত শরীরে মস্ত পাদিতে হস্ত দিয়ে সান্ত্বনা দিয়ে অনেক বললেন, তাও ওটার ইচ্ছা না। তারপর ভগবান বললেন আচ্ছা ঠিক আছে, আরে দেবী রুক্মিণীকে তো দেবশ্রী নারদ একটি পারিজাত পুষ্প এনে দিয়েছে, আর আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমাকে একটি পারিজাত পুষ্পের বৃক্ষই তোমার প্রাসাদের সামনে আমি লাগি। তখন যে মান এই পারিজাত পুষ্প আনি আনতে গিয়েও দেবরাজ ইন্দ্রের সঙ্গে প্রভুর আবার যুদ্ধ, দেবরাজ ইন্দ্রও সুবিধে নয়, মাতা অদিতির কুণ্ডল বারুণ ছত্র মণিময় আরো অনেক কিছু ছিল, নরকাসুরকে বধ করে সেগুলো আবার স্বর্গের জিনিস স্বর্গেই প্রভু দিয়ে দেবে। এত কিছু করলে মূল নামক দৈত্যকে বধ করলে যেন দেবতাদের মহাশত্রু, ভৌমাসুরকে বধ করলেন দেবতাদের শত্রু, এত কিছু করার পর তারা স্বর্গের থেকে যা যা দিব্য মণিময় বস্তু অপহরণ করে এনেছিল প্রভু সেগুলো দেবরাজ ইন্দ্রকে দিল। দেবরাজ ইন্দ্রকে ভগবান বলছে দেখো আমি প্রতিজ্ঞা করেছি সত্যভামার কাছে, সত্যভামার সাথে আছে গরুড়ের পিঠে, যে তাকে একটি পারিজাত পুষ্পের চারা আমি লাগিয়ে দেব। দেবরাজ ইন্দ্র বেঁকে বসলো, না না এ স্বর্গের পারিজাত এটা মরতে যাবে। ভগবান বললো না আমি তো প্রতিশ্রুতি দিয়েছে, প্রতিজ্ঞা করেছে। ভগবানের সঙ্গে দেবরাজ ইন্দ্রের যুদ্ধ হলো, দেবরাজ ইন্দ্র পরাজিত হলো, তখন পারিজাত বৃক্ষের ছোট একটি চারা দিতে বাধ্য। তা সত্যভামার মান রাখার জন্য, মান ভাঙানোর জন্য প্রভু যুদ্ধ করে পর্যন্ত সেই পারিজাত পুষ্পের বৃক্ষ এনেছেন। ভগবান ক্রুদ্ধ হয়ে বলছেন, হে সত্যভামে, তোমার মধ্যে এত অভিমান, এত অহংকার কিসের জন্য? তুমি এখন গোপীদের প্রতি ঈর্ষা করে মানা গৃহে তুমি চলে গেছো। একবার পারিজাত পুষ্প নিয়েও তুমি এই প্রকার বিবাদ সৃষ্টি করলে। ভগবান অনেক বকলেন এবং বোঝালেন, তাতে একটু লজ্জিত হলেন সত্যভামা। তা এই ব্রজের গোপীরাই যে সর্বশ্রেষ্ঠা বক্তা, এটা উদ্ধবজি মহাশয় তিনি প্রতিপাদন করছেন। তা ভগবানের শ্রেষ্ঠ ভক্ত যারা হয়, তারা কখনো বলেন না যে তিনি শ্রেষ্ঠ ভক্ত, এটা দীনতা, দৈন্য। বৈষ্ণবের লক্ষণটা কি? বৈষ্ণবের লক্ষণটা হচ্ছে দৈন্যের ফণি। উত্তম হইয়া আপনারে অধম মানে, সেই তো বৈষ্ণব প্রধান। উত্তম হবে, মহা উত্তম, অথচ তার ভাবটা কি থাকবে? না না, আমি তো কিছু জানি না, আমি তো কিছু বুঝি না, আমি তো প্রভুর উপাসনাই করতে পারি, এটা বৈষ্ণবের লক্ষণ। আর যারা সাজা বৈষ্ণব, সে নিজেকে মনে করবে, আরে আমি অনেক বড় সাধু, বড় বড় তিলক, বড় বড় মালা রেখে ভেতরে এখনো দূরভিসন্ধি দূর হয়নি, অথচ বলছে বা সকলকে জাহির করতে চায় যে আমি শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু এটা ভক্তের লক্ষণ নয়, কোনো বৈষ্ণবের লক্ষণ নয়, কোনো সজ্জনের লক্ষণ নয়। ভগবানের উপাসনা করতে হলে সর্বপ্রথম হৃদয়টি স্বচ্ছ হওয়া দরকার, তাতে সে জ্ঞানী হোক, গৃহী হোক, ত্যাগী হোক, যে কেউ হোক, প্রথমে সরল চিত্ত হতে হবে। ভগবানের কাছে সব থেকে স্বাভাবিকভাবে প্রিয় কারা? যাদের হৃদয়টি স্বচ্ছ, সরলতা আছে, তারাই প্রভুর প্রিয়। আর যাদের মধ্যে কপটতা আছে, সে যত বড় সাধুই হোক না কেন, সে ভগবানকে পাওয়া তো দূরের কথা, ভগবানকে পাওয়ার জন্য যে রাস্তা, সেই রাস্তাতে প্রবেশ করার অধিকার তার থাকে। সর্বচিত্ত ব্যক্তিরা প্রভু অনেক প্রিয় হয়, সর্বচিত্ত ব্যক্তিরা অনেক ভুল করে, তথাপি প্রভু সেটা স্বীকার করে। অনেক জ্ঞানী গুণী অথচ বড় সাধু সেজে বসে আছে, হৃদয়টি কপটতায় ভরা, এ আমৃত ব্যক্তিকে ভগবান কোনো অবস্থাতেই স্বীকার করে। তাই শাস্ত্রে বারংবার একই কথা বলেছেন, হে মানব সরল চিত্ত, হরিনাম একবারে দুই চার পাতলা করার দরকার নেই, সরল চিত্তে প্রভুকে দিনান্তে যদি অল্প সময়ের জন্য কেউ স্মরণ করে, তথাপি প্রভু তার প্রতি সন্তুষ্ট হবে, তারা যেন সজ্জন ব্যক্তি। সজ্জন এই যে সাধু মানে কি? সাধু মানে হচ্ছে সৎ, সৎ যুক্ত জন, এখানে সন্ধি বিচ্ছেদ হয়ে হচ্ছে সজ্জন, মানে যারা ভালো মানুষ। সজ্জন শব্দের অর্থ সাধু। তাহলে কেউ যদি অসজ্জন হয়, কপটতায় মাৎসর্যতায় পরিপূর্ণিত হয়, তাহলে তিনি কখনো ভক্ত হতে পারেন। দাওয়াতকার দিনে আমরা সময় অনুসারে পাঠের বিরাম এখানেই রাখছি। এর পরবর্তী অংশ শ্রীমতী রাধারানীর কৃপা বলে আমরা আগামী দিবসে